আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা চারটি মন্দ বিষয়। এই বয়ানটি শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া 14 রবিউল সানি 1409 হিজরি মোতাবেক 24 নভেম্বর 1988 সালে দাওয়াত ইসলামের প্রাথমিক পর্যায়ে মাদানী মার্কাজ গুলজারে হাবিব জামে মসজিদে আশিকানে রসুলের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা করেছিলেন, যেটাকে আল মদিনাতুল ইলমিয়ার বিভাগ বয়ানাতে আমির আহলে সুন্নত সংকলন করেছেন। দোয়ায়ে আত্মার, হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা চারটি মন্দ বিষয় পড়ে বা শুনে নিবে তাকে সমস্ত মন্দ বিষয়াদি ও ধ্বংসাত্মক রোগ ব্যাধি থেকে হিফাজত করো আর তার মা বাবা ও পরিবার সহ বিনা হিসাবে ক্ষমা করো। দরুদ শরীফের ফজিলত। এক বুজুর্গ জঙ্গলে সফর করছিলেন আর সফর করতে করতে রাত হয়ে গেল। চারিদিকে হিংস্র পশু পাখিরা ঘোরাফেরা করছিল। তিনি ভয় অনুভব করলেন আর হঠাৎ এই হাদিসে পাক মনে পড়ল, যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। তিনি দরুশরীফ পাঠ করে নিলেন এবং এক স্থানে শুয়ে গেলেন। পুরো রাত আরামের সাথে কাটালেন এবং কোনো পশু তাকে স্পর্শ পর্যন্ত করেনি। অতঃপর এই হাদিসে পাকের ব্যাপারে তিনি বললেন, আমি এজন্য দরুশরীফ পড়েছিলাম কেননা একবার দরুশরীফ পাঠকারীর উপর আল্লাহ পাক 10টি রহমত অবতীর্ণ করেন আর যখন আমাকে আল্লাহ পাকের 10টি রহমতে ঘিরে নিবে তখন কোন পশুর সাহস রয়েছে যে সে আমার দিকে চোখ তুলে তাকাবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এসব কিছু ইমানের দৃঢ়তার উপর নির্ভরশীল হয়ে থাকে। আপনারা এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলের ইমানের দৃঢ়তা লক্ষ্য করেছেন, অথচ আমাদের অবস্থা তো এটা যে আমরা আলহামদুলিল্লাহ মুমিন, কিন্তু আমাদের দৃষ্টি বেশি থাকে বাজিকতার দিকে। আল্লাহ পাক আমাদের ইমানকেও দৃঢ় করিয়ে দিক। আমিন বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নদী তীরে একটি লাশ দেখতে পেলেন। পরিস্থিতি এমন ছিল যে যখন পানি আসত তখন মাছ চলে আসত আর ওই লাশটিকে খেত, যখন পানি নেমে যেত তখন পশুরা ওই লাশটিকে খেত, আর যখন পশুরা খেয়ে চলে যেত তখন পাখিরা ঠোকর মেরে মেরে সেই লাশটি খেত। এই দৃশ্যটি দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, নিশ্চয় তুমি কাদির তথা ক্ষমতাবান এবং আমার বিশ্বাস রয়েছে তুমি মরার পর আমাদেরকে পুনরায় জীবিত করবে, কিন্তু আমি অবাক হয়ে ভাবছি যে হায়, আমি দৃশ্যটি নিজের চোখে দেখতে পাবো যে তুমি কিয়ামতের দিন কিভাবে এই মানুষটিকে একত্রিত করবে যার শরীরে কিছু অংশ মাছের পেটে, কিছু পশুর পেটে আর কিছু পাখির পেটে চলে গিয়েছে। আল্লাহ পাক হুকুম দিলেন, হে ইব্রাহিম, তুমি চারটি পশু পালন করো আর সেগুলোকে ভালোভাবে পরিচিত করে নাও। যখন সেগুলো খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবে তখন সেগুলোকে জবাই করে দাও। জবাই করার পর সেগুলোর মাথা নিজের কাছে রেখে দাও এবং মাংসের কিমা বানিয়ে সেগুলোকে আশেপাশের বিভিন্ন পাহাড়ে অল্প অল্প করে রেখে আসো এবং সেগুলোকে ডাক দাও। এরপর আমি তোমাকে আমার কুদরতের অলৌকিকতা দেখাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চারটি পাখি, ময়ূর, মোরগ, কবুতর ও শকুন পালন করলেন। যখন সেগুলো খুব ভালোভাবে পরিচিত হয়ে গেল তখন ওই চারটি পাখিকে জবাই করে সেগুলো মাথা নিজের কাছে রেখে দিলেন আর মাংসের কিমা বানানোর পর বিভিন্ন পাহাড়ে অল্প অল্প করে রেখে দিলেন। এরপর তিনি সেগুলোকে ডাক দিলেন যে আল্লাহ পাকের হুকুমে আমার কাছে চলে আসো। তার ডাকে সাড়া দিয়ে ওই চারটি পাখির কিমাগুলো একত্রিত হওয়া শুরু করলো। হাড়সমূহ একটি অপরটির সাথে জোড়া লাগতে লাগলো এবং দেখতে দেখতেই চারটি পাখিতে পরিণত হলো। এরপর ওই চারটি পাখি উড়ে উড়ে এসে তাদের মাথার সাথে জোড়া লাগলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এই মর্মস্পর্শী দৃশ্যটি দেখলেন তখন তার হৃদয়ে প্রশান্তি অর্জিত হলো। এই পুরো বিষয়টিকে আল্লাহ পাক পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 260 এ এভাবে বলেছেন, কানজুল ইমানের অনুবাদ, আর যখন আরজ করল ইব্রাহিম, হে আমার প্রতিপালক, আমাকে তুমি দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে, ইরশাদ করলেন, তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই? আরজ করল, নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি চাই যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার কুদরতের কেমন আজিম ও শান দৃশ্য দেখালেন। নিশ্চয় আল্লাহ পাকের কুদরত কামিল তথা পরিপূর্ণ, তিনি যা চান করতে পারেন আর তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। চারটি পাখির মধ্যে চারটি মন্দ বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে চারটি পাখিকে জবাই করেছেন সেগুলোর এক একটির মধ্যে একটি করে মন্দ স্বভাব পাওয়া যায়, যেমন ময়ূর, খুবই সুন্দর একটি পাখি, সেটা পলক খুব সুন্দর হয়ে থাকে, আর হয়তো পাখির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এটি, কিন্তু এর মধ্যে একটি মন্দ অভ্যাস পাওয়া যায় যে সে তার সৌন্দর্যতা নিয়ে অহংকার করে। আল্লাহ পাক তার অহংকার ভাঙ্গার জন্য তার পাক কুৎসিত বানিয়েছেন। সে উন্মত্তের মধ্যে এসে নাচ করে আর নিজেকে খুব সুন্দর মনে করে, কিন্তু যখনই তার দৃষ্টি নিজের পায়ের দিকে যায় তখন সমস্ত সৌন্দর্যের মোহ কেটে যায় আর তার চোখ দিয়ে অশ্রু টপকে পড়ে। শকুন খুবই একটি অপছন্দনীয় পাখি, সে মৃত লাশ খায়। আর তার মন্দ অভ্যাস হলো এটা যে তার মধ্যে লোভ লালসা খুব বেশি থাকে। মোরগের মধ্যে মন্দ স্বভাব হচ্ছে এই যে তার মধ্যে কাম ভাব বেশি থাকে। কবুতরের মধ্যে মন্দ স্বভাব হলো এটি যে তারা তাদের উঁচুতে উড়া নিয়ে খুব গর্ব করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই চারটি পাখিকে জবাই করলেন তো তার অন্তরে প্রশান্তি আসলো। আজ যদি কোনো মুসলমান এই চারটি অভ্যাসকে জবে করে দেয়, অর্থাৎ যদি কারো মধ্যে সৌন্দর্যতা পাওয়া যায় আর সে ওইগুলোকে খুব ভালোভাবে সজ্জিত করে আর সে সেগুলো নিয়ে গর্ব করে, তাহলে সে নিজের সৌন্দর্যতা নিয়ে অহংকার করাকে দূরীভূত করে দেয়। যদি কারো ভেতর অযাচিত কামভাব পাওয়া যায় তবে সে যেন সেটাকে নিয়ন্ত্রণে রাখে। যদি কেউ লোভ ও লালসার শিকার হয় এবং দুনিয়ার দৌলতের উপর প্রলুব্ধ হয় তবে সে দুনিয়ার লালসাকে হৃদয় থেকে বের করে দেয়। যদি কারো হৃদয় উচ্চ আকাঙ্ক্ষা অর্থাৎ পদবী আর চেয়ারে আকাঙ্ক্ষা থাকে তবে সেটা যেন দূরীভূত করে দেয়। ইনশাআল্লাহ তার হৃদয়ে প্রশান্তি অর্জিত হবে আর তার হৃদয় নূর ও ইরফান দ্বারা ভরপুর হয়ে যাবে। দুর্ভাগ্যক্রমে এখন এই চারটি স্বভাব খুব বেশি ব্যাপক হয়ে গিয়েছে। যদি কারো মধ্যে সৌন্দর্যতা পাওয়া যায় তবে সে সামনের ব্যক্তির দিকে ভালোভাবে তাকায়ও না, নিজেকে অনেক সুন্দর মনে করে আর খুব ভাব নিয়ে চলে। এমন লোকদেরকে বোঝানোর জন্য বুজুর্গদের খুব সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যায়। আসুন এই বিষয়ে কিছু উপদেশমূলক ঘটনা শ্রবণ করি। অহংকারীদের জন্য উপদেশ। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত তাউস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক ব্যক্তিকে অহংকার করে চলতে দেখলেন তো বললেন, এই চলা ওই ব্যক্তির জন্য নয় যে জানে যে তার পেটের মধ্যে কি রয়েছে, অর্থাৎ তার পেটের মধ্যে ময়লা ও পায়খানা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি কেউ নিজের সৌন্দর্যতা নিয়ে অহংকার করে তবে তার উচিত নিজের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা। এতে স্পষ্ট হয়ে যাবে যে তার সৃষ্টি রক্ত উত্তিক্ত পানি থেকে হয়েছে। এইভাবে গভীর চিন্তা করার দ্বারা ইনশা আল্লাহ তার অহংকারী স্বভাব দূর হয়ে যাবে। আজকাল প্রত্যেকে নিজের উচ্চ আকাঙ্ক্ষা অর্থাৎ পদমর্যাদার পেছনে পড়ে থাকতে দেখা যায়। আর যদি কারো কোনো পদবী মিলে যায় তবে সে অনেক অহংকার করতে থাকে। এমন লোকদেরকে পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যাদের ধ্বংসের কারণ হয়েছে পদ ও মর্যাদা। আসুন পদ ও মর্যাদা নিয়ে অহংকারীদের পরিণাম দেখে নিই, যেমন ফেরাউন ও নমরুদের পরিণতি। যখন ফেরাউন পদবী পেল তখন সে অহংকারে ফুলে গেল এবং নিজেকে প্রভু দাবি করে বসল। 300 বছর ধরে আরাম আয়েশ করতে রইল, কিন্তু অবশেষে তার পরিণাম এটা হলো যে নীল নদে খুবই অপমানের সাথে ডুবে মরল। একইভাবে যখন নমরুদ ক্ষমতার অধিকারী হল সেও নিজেকে খোদা দাবি করে বসল, অবশেষে তাকে একটি মশার মাধ্যমে ধ্বংস করা হলো। মনে রাখবেন, পদবী সেটাই উত্তম যেটা ইসলামের ভালোবাসার সাথে হয়, যেমনটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমের নিকট ছিল, আর তারা সেটাকে ইসলাম ধর্মের প্রচারের কাজে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতেন। একইভাবে বুজুর্গানে দিন ও আউলিয়া কেরাম রহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন এর নিকটও পদবী ছিল, আর এমন পদবী যে দুনিয়া থেকে পর্দা করার পর আজও তারা তাদের উরুসের সময় লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে। অথচ অনেক বড় বড় রাজনীতিবিদরাও এরকম সমাগম করতে পারে না। আজও প্রতিদিন হাজার হাজার লোক তাদের মাজার শরীফে উপস্থিত হয়, আর এখনো আলহামদুলিল্লাহ মানুষের হৃদয়ে তাদের রাজত্ব অব্যাহত রয়েছে। মনে রাখবেন, আজ দুনিয়াবী আইনের ভিত্তিতে যদি কারো পদ বা ক্ষমতা মিলে যায় তো সেটা শুধুমাত্র 5 বছরের জন্য হয়ে থাকে, অথচ আলিয়া কিরামের রাজত্ব হাজারো বছর অতিবাহিত হওয়ার পরও আজও অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। যদি কারো উপর ক্ষমতার ভূত চেপে বসে আর উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া বানানো অথবা সম্পদ অর্জন করা, তবে নিশ্চিত এটা তার মন্দ গুণ। তার উচিত নিজের উচ্চ পদবী পাওয়ার আশাটি দূরীভূত করা, যাতে তার হৃদয়ের প্রশান্তি অর্জিত হয়। হ্যাঁ, যদি আসলে কেউ দীন ইসলামের খেদমতের জন্য পদ ও পদবী পাওয়ার চেষ্টা করে তবে সেটা প্রশংসনীয়। প্রিয় ইসলামী ভাইরা, বর্তমানে এই ফিতনা ফাসাদের যুগে কামভাবের মতো মন্দ অভ্যাসটিকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, নতুবা এটা অনেক বড় বড় লোকদেরকে ধ্বংস করে দেয় এবং বাদশাহদেরকে গোলাম বানিয়ে দেয়। ইতিহাসে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেই লোককে বড় বুজুর্গ ওলি হিসেবে মান্য করা হতো তার সাথে কামভাব এমন খেলা খেলেছে যে তাদের বিলায়ত পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে আর তারা কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। আসুন এমন লোকদের শিক্ষণীয় ঘটনা লক্ষ্য করি যারা কামভাবের কারণে নিজের দুনিয়া ও আখিরাত বরবাদ করে বসেছে। যেমন বনি ইসরায়েলের একজন আবিদ ছিল যার দোয়া ফেরত দেওয়া হতো না, লোকেরা তাদের রোগীদেরকে তার কাছে নিয়ে আসত আর সে দোয়া করলে তারা সুস্থ হয়ে যেত। একবার চিকিৎসার জন্য বাদশার এক কন্যাকে তার কাছে নিয়ে যাওয়া হলো, সে তার চিকিৎসা শুরু করলো এই পর্যন্ত যে শয়তান তার হৃদয়ে কুমন্ত্রণা দিল আর যেটা হওয়ার না সেটা হয়ে গেল আর সে ভয়ের কারণে ওই কন্যাকে হত্যা করে দাফন করে দিল। শয়তান মানুষের রূপ ধারণ করে বাদশার কাছে আসলো আর তাকে পুরো ঘটনা সম্পর্কে অবগত করে কবরের বিষয়ও বলে দিল। অতএব বাদশা জমিন খুঁড়ে দেখলো তো লাশ দেখতে পেল। আর যখন শাস্তি স্বরূপ ওই আবিদকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছিল তখন শয়তান তার কাছে আসলো আর বলতে লাগলো, আমি তোমাকে এটা থেকে মুক্তি দিতে পারি কিন্তু শর্ত হলো এটা যে তুমি আমাকে সিজদা করবে। আবিদ শয়তানকে সিজদা করল, তো শয়তান অট্টহাসি হেসে উঠল আর বলল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অতঃপর ওই বদ নসিব আবিদকে ফাঁসিতে ঝুলানো হলো। একটু গভীরভাবে চিন্তা করুন, কাম ভাবকে নিয়ন্ত্রণে না রাখার কারণে বদ নসিব আবিদ নিজের দুনিয়া ও আখিরাতকে বরবাদ করে বসেছে। দুর্ভাগ্যক্রমে পরিস্থিতি এমন খারাপ হয়ে গিয়েছে যে যদি কেউ এই যুগে গুনাহ থেকে বেঁচে থাকে তো হয়তো এজন্য যে তার গুনাহ করার সুযোগ মিলেনি, অথবা সে যেন এই বিষয়ে ভয় করে কখনো যেন অপমানিত না হয়ে যায়, নতুবা যদি উন্মুক্ত ছাড়া থাকে তবে হয়তো কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। এইভাবে আজকাল যেভাবে ওপেন রাস্তাঘাটে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে এমন মনে হচ্ছে যে গুনাহের ওপেন সুযোগ মিলে গেছে। কার দিয়ে ভ্রমণকারীরা গান শুনে শুনে আনন্দ করতে থাকে আর মোটর সাইকেল চালানো ব্যক্তি গানের আওয়াজ শুনে নিজের মাথা হেলানো শুরু করে দেয়। এমন নাজুক পরিস্থিতি চলে এসেছে যে ছেলে আর মেয়ে একসাথে মিলে নাচানাচি আর গান বাজনা করার মতো এমন এমন প্রোগ্রাম করছে যাতে এমন কিছু হচ্ছে যা বলার মতো না। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যুগ অনেক নাজুক হয়ে গিয়েছে, আল্লাহর বাস্তে নিজেকে নিজে বাঁচান। যে লোক সম্মিলিতভাবে অংশগ্রহণ করে সুন্নত ভরা বয়ানা শুনে কমপক্ষে তাদের বোঝা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত যে তাদেরকে বোঝানোর মানুষ রয়েছে, যারা ডেকে এনে এনে বুঝিয়ে থাকে, কোরআন ও হাদিস শুনিয়ে থাকে এবং এটা বলে যে যেই দিকে মানুষ ছুটছে সেটা আমাদের রাস্তা নয়। মনে রাখবেন, আমাদের রাস্তা হলো মদিনার রাস্তা আর আমাদেরকে শুধুমাত্র ওই কথাগুলো মানতে হবে যেগুলো আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে মুসলমানদের একটি বড় সংখ্যক গুনাহে নিমজ্জিত হয়ে গিয়েছে আর এমন মনে হয় যে তারা গুনাহগুলোকে মন ও প্রাণ থেকে চায়। কোন ঘরটি এমন রয়েছে যেখানে ইসলামের প্রিয় আইন ধারণ করা হয়েছে? কোন পরিবার এমন রয়েছে যেটার শিশু থেকে কিশোর সকলে নামাজি ও সুন্নতের অনুসারী? কোন পরিবারটি এমন আছে যেটার মহিলারা পর্দাশীন? কোন পরিবারটি এমন রয়েছে যেটা থেকে মিউজিকের আওয়াজ আসে না? প্রতীয়মান হলো মুসলমানদের অধিকাংশ লোক গুনাহের সাথে বুক লাগিয়ে দিয়েছে আর দুনিয়ার ভালোবাসায় মত্ত রয়েছে। হয়তো লোকেরা মনে করে এই দুনিয়াতে সর্বদা থাকবে, অথচ এমনটি নয়। এই দুনিয়াতে না কেউ সব সময় থাকবে আর না থাকতে পারবে। অনেক সময় মৃত্যু এমনভাবে আসে যে অবলোকনকারীরা অবাক হয়ে দেখতে থাকে। যেমন এক ব্যক্তি একটি সেতুর ফুটপাত দিয়ে নিরাপদে যাচ্ছিল, হঠাৎ তার পাশ দিয়ে একটি ট্রলি অতিক্রম করল যেটা চাকা সজোরে খুলে গিয়ে ওই ব্যক্তির সাথে ধাক্কা খেল, যার কারণে এই হতভাগা লোকটি লাফিয়ে উঠে সেতু থেকে নিচে পড়ে গেল। এটুকুতেই শেষ হয়নি, বরং সেই চাকাটি তাকে ধাক্কা দেওয়ার পর লাফিয়ে সেতুর নিচে পড়ে গিয়ে ওই ব্যক্তিকে আবারও চাপা দিল আর এইভাবে সেই অসহায় ব্যক্তিটির হাড় ভেঙে গেল আর সে ওইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এইভাবে অনেক সময় ভালো স্বাস্থ্যবান লোক হঠাৎ মৃত্যুর শিকার হয়ে যায়। যেমন অনেক পুরনো কথা, একটি সংবাদপত্রে একটি খবর ছাপানো হলো যে কোথাও ফুটবল ম্যাচ হচ্ছিল আর এক ব্যক্তি রেফারি হিসেবে ওই ম্যাচটি পরিচালনা করছিল। ম্যাচ চলাকালীন সময় হঠাৎ রেফারির বুকে ব্যথা শুরু হলো আর সে নিচে পড়ে গেল এবং হার্ট ফেল করে মারা গেল। চিন্তা করে দেখুন, রেফারি একদম সুস্থ এবং সে মন প্রাণ দিয়ে উপস্থিত ছিল, কারণ খেলার সিদ্ধান্তটি তাকেই নিতে হয়, কিন্তু বেচারার শরীরটাকে খেলার মাঠ থেকে সরিয়ে নিতে হল। প্রিয় ইসলামী ভাইরা, এই সংক্ষিপ্ত জীবনে এদিক সেদিক ঘোরাফেরা করার পরিবর্তে এমন কাজ করুন যা আখিরাতে কাজে আসে। আমাদেরকে দুনিয়াতে যত দিন থাকতে হবে সেটার জন্য ততটুকু চেষ্টা করা উচিত, আর যতদিন সময় আমাদেরকে কবরে কাটাতে হবে দুনিয়াতে ততটুকু প্রস্তুতি নেওয়া দরকার, যেহেতু কিয়ামতের দিন 50,000 বছরের সমান হবে। এজন্য দুনিয়াতে সেটার খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, যদি আমাদেরকে হায়দ্রাবাদ যেতে হয় তবে বিশেষ কোনো প্রস্তুতি নিতে হয় না, বরং যে কাপড়ে গায়ে থাকে সেটা নিয়ে চলে যাই। কিন্তু যখন পাঞ্জাব ইত্যাদি দূরের কোনো জায়গায় যেতে হয় তখন 2 ও 3 সেট কাপড় আরও কিছু প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে যাই, কেননা সফরের ভিত্তিতে প্রস্তুতিও তেমন হয়ে থাকে। সুতরাং যত বছর আমাদেরকে কবরে থাকতে হবে ততটুকু কবরের প্রস্তুতি নিতে হবে, এবং কিয়ামতের দিনটি যত বড় আমাদের প্রস্তুতিও তেমন হওয়া চাই। যে লোক দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নেয় না এবং দুনিয়ার উদাসীনতা ও সেটার ভালোবাসায় মগ্ন হয়ে যায় তাদের পরিণাম অনেক খারাপ হয়ে থাকে। যেমন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল করল যে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হল দুনিয়া, তাহলে তাকে 4টি বিপদে পতিত করা হয় যেগুলো থেকে সে কখনো মুক্তি পাবে না। নাম্বার 1, এমন পেরেশানি যা কখনো শেষ হয় না। নাম্বার 2, এমন ব্যস্ততা যা থেকে কখনো মুক্তি মিলে না। নাম্বার 3, এমন দারিদ্রতা যার পর সচ্ছলতা নেই। এবং নাম্বার 4, এমন আকাঙ্ক্ষা যা কখনো পূরণ হয় না। প্রিয় ইসলামী ভাইরা, আজকাল ফজরের নামাজের জন্য উঠে কে? মুসলমানদের অধিকাংশ লোক নামাজ তো পড়েই না, শুধুমাত্র 4 বা 5% মুসলমানরা হয়তো নামাজ পড়ে। যদি অধিকাংশ নামাজ পড়েই থাকে তবে মসজিদে গিয়ে নামাজ কম পড়ে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের চিন্তা এটা থাকে যে 8 বা 9টা বাজে দোকান খুলতে হবে। হয়তো কেউ গুহা বা পাহাড়ে থাকবে যে দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে না, নতুবা আজকাল লোকদের বড় একটি সংখ্যা দুনিয়ার ভালোবাসায় মগ্ন হয়ে আছে। মনে রাখবেন, দুনিয়ার ভালোবাসা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে লোক হালাল উপার্জন ছেড়ে দিবে আর ভিক্ষা করা শুরু করবে, বরং এর দ্বারা উদ্দেশ্য হল সবসময় দুনিয়া অর্জন এবং মাল ও দৌলত বৃদ্ধি করার বিষয়ে চিন্তা করা এবং দুনিয়া দুনিয়া করতে থাকা। একইভাবে মা বাবা ও সন্তানদের খেদমতের জন্য শরীয়তের সীমার ভেতরে থেকে প্রয়োজন সাপেক্ষে হালাল উপার্জন করাও দুনিয়ার ভালোবাসার অন্তর্ভুক্ত নয়। দুর্ভাগ্যক্রমে আমাদের উপর দুনিয়ার ভালোবাসা এত বেশি প্রাধান্য বিস্তার করেছে যে আমরা দোয়াও দুনিয়ার কল্যাণের জন্য করিয়ে থাকি। যেমন অনেক লোক উপার্জনের বরকতের জন্য দোয়া করার জন্য বলে, কিন্তু নেকির বৃদ্ধির বিষয়ে দোয়া করতে কেউ বলে না। একইভাবে লেখাপড়ায় মন বসার জন্য তো অনেকেই দোয়া করতে বলে, কিন্তু নামাজে মন বসার জন্য এই বিষয়ে দোয়া করার জন্য কেউ বলে না। এটা এজন্য যে আমাদের উপর দুনিয়ার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। অনেক হতভাগাকে এটা বলতে শোনা যায় যে আমাদের ফজরে চোখ তো খুলে যায় কিন্তু অলসতার কারণে আবারও শুয়ে যাই। এমন লোকদের ভাবা উচিত যে যদি পিকনিকে যেতে হয় তবে খুশির কারণে রাত ভর ঘুম আসে না। একইভাবে যদি ডিউটিতে যেতে হয় তখনও সকালে ভোরে চোখ খুলে যায় আর কোনো প্রকার অলসতা আসে না। যেমন কিছু কোম্পানির কর্মচারীর ডিউটি টাইম সকাল 4টা বা 5টা বাজে শুরু হয়, তো সমস্ত কর্মচারীরা সকাল সকাল উঠে যায়। একইভাবে বিদেশে যাওয়ার জন্য কারো ফ্লাইট সকাল 4টা বা 5টা বাজে হয়তো সময়মতো এয়ারপোর্টে পৌঁছে যায়, কেননা সে টাকা খরচ করেছে। অথচ নামাজের জন্য টাকা খরচ করা হয় না, এজন্য চোখ খুলতে পারে না। প্রথম বিপদ। অতএব যে এই অবস্থায় সকাল করল যে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হল দুনিয়া, তবে এমন ব্যক্তিদেরকে 4টি বিপদে পতিত করা হয়, যার মধ্যে প্রথম বিপদ হল তাকে এমন পেরেশানির মধ্যে পতিত করা হয় যেটার কোনো শেষ নেই। একটু ভেবে দেখুন, আজ কে খুশিতে রয়েছে? কারো বাবা অসুস্থ বা কারো মা, কারো বাচ্চা অসুস্থ, অথবা কারো রোজগারহীনতা, কারো অভাব, কারো কর্জ রয়েছে, অন্য কারো কোনো না কোনো সমস্যা আছেই। মোট কথা, মানুষের বড় একটি সংখ্যা কোনো না কোনো পেরেশানিতে গ্রেফতার রয়েছে। দ্বিতীয় বিপদ, যে ব্যক্তি এই অবস্থা সকাল করে যে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হল দুনিয়া, তার উপর এই বিপদ দেয়া হয় যে সে এমন ব্যস্ততার মধ্যে ফেঁসে যায় যেটা থেকে কোনো মুক্তি মিলে না। এজন্য অধিকতর মানুষকে খুব বেশি ব্যস্ত দেখা যায়। সাধারণত এটি দেখা গিয়েছে যে আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামের সুন্নতে ভরা ইজতেমায় গরিবেরা বেশি এসে থাকে, পক্ষান্তরে ধনী লোকদের সময় মিলে না, কারণ তাদেরকে দোকান খুলে রাখতে হয়। যদি দোকান বন্ধ করে দেয় তবে ব্যবসার হিসাব করতে হয় আর মোবাইলে পার্টিদের সাথে যোগাযোগ রাখতে হয়। যদি সম্পদশালী হতে হয় তবে মুসলমানদের তৃতীয় খলিফা হযরতে সাইয়েদুনা উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন না। যে তিনি সম্পদশালী হওয়ার পরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত থাকতেন, দিনের কাজ করতেন এবং দুর্ভিক্ষের বছর নিজের সম্পদ দ্বারা মুসলমানদেরকে সহায়তা করতেন। যেমন মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে দুর্ভিক্ষ দেখা দিল, যার কারণে মানুষ অনেক চিন্তিত হল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ সন্ধ্যায় আল্লাহ পাক তোমাদের পেরেশানি দূর করে দিবেন। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 শস্য বোঝাই করা উট নিয়ে আসলেন। মদিনায় মুনাওয়ারার ব্যবসায়ীরা শস্য ক্রয় করার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তো তিনি তাদেরকে বললেন, এটা বলো যে সিরিয়া থেকে আমার কাছে যেসব শস্য এসেছে তোমরা আমাকে কত লাভ দিবে। ব্যবসায়ীরা বলল, 10 টাকা শস্যতে 2 টাকা করে লাভ দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এর চেয়ে বেশি পাচ্ছি। ব্যবসায়ীরা বলল, আপনি যে পণ্যটি 10 টাকা দিয়ে ক্রয় করেছেন আমরা সেটার দাম 15 টাকা দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এর চেয়ে বেশি পাচ্ছি। ব্যবসায়ীরা অবাক হয়ে বললেন, সেই বেশি দেয়া ব্যক্তিটি কে? তিনি বললেন, আমি 1 টাকা মালের দাম 10 টাকা পাচ্ছি, তোমরা কি এর চেয়ে বেশি দিতে পারবে? ব্যবসায়ীরা অস্বীকার করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি এসব শস্য আল্লাহ পাকের রাস্তায় মদিনায় পাকের গরিবদেরকে দিয়ে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উদার ব্যক্তি আর কেউ নেই, কেননা বর্তমান সময় তো চিন্তাধারা এমন হয় যে অনেক প্রচুর পরিমাণ শস্য গুদামে মজুদ করে রেখে দিব আর দুর্ভিক্ষের সময় চড়া দামে বিক্রি করব, প্রয়োজনে পুরো জাতি না খেয়ে মরুক আজই মারা যাক কিন্তু নিজের ব্যবসা কোনোভাবে খালি হতে দিব না। অতএব দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারীদের উপর এমন ব্যস্ততা চাপিয়ে দেয়া হয় যে তারা সেটা থেকে ছাড়াও পায় না, অতএব হতভাগারা এই অবস্থায় মারা যায়। তৃতীয় বিপদ, যে ব্যক্তি এই অবস্থায় সকাল করে যে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হল দুনিয়া, তবে তার উপর তৃতীয় যে বিপদটি দেয়া হয় সেটা হল সে এমন দারিদ্রতার মধ্যে ফেঁসে যায় যে কখনো ধনী হতে পারে না। হয়তো আপনি মনে করছেন, সমাজে এমন অনেক লোক রয়েছে যারা সকাল ও সন্ধ্যা সম্পদ অর্জনের চিন্তায় থাকে কিন্তু এরপরও গরিব হয় না, বরং সম্পদশালী হয়ে থাকে। মনে রাখবেন, আসল ধনী সে নয় যার কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে, বরং প্রকৃত ধনী হল সে যেই বান্দা হৃদয়ের দিক দিয়ে ধনী। একইভাবে বুজুর্গি এটা নয় যে বান্দা বয়সের দিক দিয়ে বড় হবে, যেমন আমাদের দেশে অর্থাৎ পাকিস্তানে বয়স্কদেরকে সম্মান করে বুজুর্গ বলা হয়, অথচ অনেকে বার্ধক্য বয়সেও সহিভাবে ওযু করতে পারে না আর না নামাজ পড়তে জানে। এই বিষয়ে হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর বলেছেন, বুজুর্গি বিবেক দ্বারা হয়, বয়সের কারণে নয়, সম্পদশালী দিল দিয়ে হয়, দৌলত দিয়ে নয়। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি হৃদয়ের দিক দিয়ে ধনী নয় সে বাহ্যিকভাবে যতই সম্পদশালী হোক না কেন সে আসলেই গরিব। এমন লোকদের সম্পদের প্রতি প্রবল আকাঙ্ক্ষা থাকে, সে নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য প্রাইজ বন্ড জমা করে থাকে, তার নিজের দেশে ব্যবসা করে পেট ভরে না, অন্যান্য দেশের দিকেও মুখ করে আর এইভাবে পুরো দুনিয়ায় ব্যবসা ছড়িয়ে দেয়। কিন্তু আফসোস, দুনিয়াবি ব্যস্ততার কারণে সে দিনের জন্য সময় বের করতে পারে না। মনে রাখবেন, যার মধ্যে দুনিয়াবি মাল ও দৌলতের আগ্রহ থাকবে না সে রাতে খাবার খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে, সেই হলো আসল ধনী। ওই হতভাগা কেমন ধনী যার না দেহে শান্তি আছে আর না রাতে। যদি রাতে ঘুমায় তো হঠাৎ ফোনের রিংটোন বাজার কারণে কয়েক ঘন্টা ঘুমানোর পর উঠে যায়। কিছু লোক বাহ্যিকভাবে সম্পদশালী নয় কিন্তু হৃদয়ের দিক দিয়ে ধনী হয়ে থাকে, যারা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় নিজের সামান্য কিছু মাল ব্যয় করে, তখন আল্লাহ পাকের রহমতে সেই স্বল্প খরচ করা মাল অনেক বেশি মালের চেয়েও অধিক মর্যাদা নিয়ে নেয়। যেমন আল্লাহ পাকের আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক দিরহাম এক লাখ দিরহামের চেয়ে বেড়ে গেল। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্য হলেন যে কিভাবে এক দিরহাম এক লাখ দিরহামের চেয়ে বেড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তির কাছে অধিক মাল ছিল, সে তার সম্পদ থেকে এক লাখ দিরহাম ব্যয় করল, আর দ্বিতীয় জনের কাছে দুই দিরহাম ছিল, সে তা থেকে এক দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইরা, এক দিরহাম এক লাখ টাকার চেয়ে বেশি হয়ে গেল, কারণ সেই এক দিরহামটি ওই ব্যক্তির সম্পদের অর্ধেক মাল ছিল। মূলত সে তার সম্পদের অর্ধেক মাল আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিল। অথচ পক্ষান্তরে যে ব্যক্তি এক লাখ টাকা আল্লাহর রাস্তায় সাদকা করল, সে তার প্রচুর সম্পত্তি থেকে অর্ধেক নয় বরং একটি অংশ দিয়েছিল। মূলত সে তার মালের অর্ধেক থেকেও কম সাদকা করেছে। এইভাবে এক দিরহাম এক লাখ দিরহামের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ ঘটনাও রয়েছে যে তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার সম্পদের অর্ধেক মাল নিয়ে উপস্থিত হয়েছেন। পক্ষান্তরে ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি নিয়ে হাজির হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমর, তুমি তোমার সম্পত্তি থেকে কত অংশ মাল এখানে নিয়ে এসেছো এবং কতটুকু সম্পদ তোমার পরিবারের জন্য রেখে এসেছো? আরজ করলেন, হুজুর, অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক সন্তান সন্ততিদের জন্য রেখে এসেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করলেন। তো তিনি বললেন, আমি আমার সমস্ত সম্পদ নিয়ে এসেছি আর পরিবারকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে রেখে এসেছি। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক মাল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত মালের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু সমস্ত মাল ছিল না। অথচ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে এসেছেন সেগুলো হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক সম্পদের তুলনায় কম ছিল, কিন্তু যেহেতু ঘরে সমস্ত মাল ছিল এজন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অগ্রগামী হয়েছেন। যে ব্যক্তি সম্পদের ভালোবাসায় গ্রেফতার থাকে সেই হতভাগা কখনো সম্পদশালী হয় না, আর সব সময় সম্পদের নেশায় মত্ত থাকে। যেমনি ভাবে একটি বাধা গরুর কোনো গন্তব্য থাকে না, বেচারা এক জায়গায় ঘুরতে থাকে, ঠিক তেমনি দুনিয়ার ভালোবাসায় যারা গ্রেফতার থাকে তাদেরও কোনো গন্তব্য থাকে না। সেই হতভাগাও সম্পদ বৃদ্ধি করার নেশায় লেগে থাকে, কিন্তু এই পর্যন্ত যে তার মৃত্যু চলে আসে। কুরআনে কারিমে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে, যেমন পারা 30 সূরা তাকাসুর এর আয়াত নাম্বার 2 এ ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা যেই পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছ। চতুর্থ বিপদ, যে ব্যক্তি এই অবস্থায় সকাল করে যে তার প্রধান উদ্দেশ্য হল দুনিয়া, তবে তার উপর চতুর্থ বিপদ এটা ঢেলে দেয়া হয় যে সে এমন আশার মধ্যে ফেঁসে যায় যা কখনো পূরণ হয় না। প্রিয় ইসলামী ভাইরা, অনেক মানুষের কাছ থেকে এই বাক্যটি অনেকবার শুনেছি যে আশার উপর পৃথিবী প্রতিষ্ঠিত। যখন কাউকে আখিরাতের প্রস্তুতির জন্য বোঝানো হয় এবং মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হয় তখন উত্তর পাওয়া যায় আশার উপর পৃথিবী প্রতিষ্ঠিত। ব্যাস এই চিন্তা করে বান্দা দুনিয়া অর্জনের মধ্যে এমনভাবে মশগুল হয়ে যায় যে তার আশা শেষই হয় না। একটি প্রজেক্ট অর্ধেক অসম্পূর্ণ থেকে যায়, এর মধ্যে দ্বিতীয় আরেকটি প্রজেক্টের কাজ শুরু হয়ে যায়, একটি দোকান সামলাতে পারে না, এর উপর আরেকটি দোকান খুলে কর্মচারী রেখে দেয়। অতঃপর বর্তমান এই যুগে কে কাকে টাকা ইনকাম করে দেয়। অবশেষে একদিন সংবাদপত্রে খবর আসে যে অমুকের দোকানের কর্মচারী মালপত্র নিয়ে পালিয়ে গেছে। অতএব জীবনের আশা কখনো পূরণ হয় না যে মৃত্যু এসে গল্প শেষ করে দেয়। হায়, দুনিয়ার অযথা ভালোবাসা আমাদের হৃদয় থেকে বের হয়ে যেত আর আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ভালোবাসা আমাদের হৃদয়ে গেঁথে যেত। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার প্রেমে গ্রেফতার লোকেরা, হে দুনিয়ার খাতিরে নিজেদের বিবেক বিকৃতকারীরা, হে দুনিয়াকেই সবকিছু মনে করেন যারা, সব সময় ব্যাংক ব্যালেন্সের চিন্তায় বিফর থাকা ব্যক্তিরা, তোমাদের জন্য ভাবার একটি বিষয় যে আল্লাহ পাক সূরা হুমাজাতে ইরশাদ করেছেন, কানজুল ইমানের অনুবাদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামী করে আর পৃষ্ঠ পেছনে অর্থাৎ অগোচরে নিন্দা করে। যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করেছে আর গুনে গুনে রেখেছে, সে কি একথা মনে করে যে তার সম্পদ তাকে পৃথিবীতে চিরকাল রাখবে? কখনোই না, অবশ্যই সে পদদলিতকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো পদদলিতকারী কি? আল্লাহ তাআলা এর আগুন যা প্রজ্বলিত হচ্ছে ওটা যা অন্তরসমূহের উপর সমুদিত হবে, নিশ্চয়ই ওটা তাদের উপর বন্ধ করে দেয়া হবে দীর্ঘ দীর্ঘ স্তম্ভসমূহে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পাক চগলখোর, গীবতকারী এবং গুনে গুনে টাকা নোট জমাকারীদের সাবধান করছেন। অনেক লোক নিজেদের জীবন এইভাবে অতিবাহিত করে যেন তাদেরকে মরতেই হবে না। যুবকরাও এই 80-90 বছরের বৃদ্ধ নিজেদের আখিরাতকে ভুলে গিয়ে টিভির সামনে বসে নাটক সিনেমা দেখছে, দাড়ি মুন্ডায় এবং গাল মন্দও করে থাকে, যা মন চায় করে ফেলে। আর সব সময় ব্যাস তার একটি লক্ষ্য থাকে যে কোনোভাবে যেন টাকা হাতে আসে। মনে রাখবেন, কোরআনে পাক সতর্ক করে দিচ্ছে যে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নয়তোবা পরবর্তীতে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। হায়, আমরা যদি ইসলামের বিধান মতে আমাদের জীবন পরিচালনা ও সুন্নতের অনুসারী হয়ে যেতাম। আমিন। বিজাই খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।